اللهم لبيك اللهم لبيك اللهم لبيك لبيك اللهم لبيك اللهم لبيك.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک شروتا مدني چینل 2026 حج و قربانی ٹرانسمیشن پکو تھی سکل کو جانائی آنتریک مبارکباد মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হজ এবং কোরবান এই দুটি এমন এক স্মরণীয় দিবস, এমন একটি স্মরণীয় ইসলামিক ইতিহাস যা জানার মাধ্যমে মুমিনের ঈমান হয় তাজা এবং সতেজ। জানব এই প্রোগ্রামের মাধ্যমে সে ইসলামের ঐতিহাসিক এই দুটি দিবস হজ এবং কোরবান। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহাকে সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে অনুষ্ঠান দেখার, শোনার, স্মরণ রেখে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আলোচনাতে যাব। মেহমানগণ আমাদের সাথে রয়েছে, নাতখা ইসলামী ভাই আমাদের সাথে রয়েছে। এর পূর্বে আমরা আসুন আল্লাহ পাকের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি ১০ বার রহমত নাজিল করে, তার ১০টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদাকে ১০ গুণ বাড়িয়ে দেয়। দুরুদ পাঠকারী বড়ই সৌভাগ্যবান। আর জিলহজ মাসের বরকতময় দিনের আগমন, কিতাবে এসেছে, হাদিসে পাকে এসেছে, রমাদানুল মোবারকের পরের ওই সকল দিন যে দিনগুলোর ইবাদত সবচেয়ে উত্তম তা হচ্ছে জিলহজের এই ১০ দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে বছর ঘুরে আবার সে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, রবের শুকরিয়া আদায় করব। ইমানদার এবং মুমিনের এক ইমানি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নিয়ামত পাওয়ার পরে রবের শুকরিয়া আদায় করা। দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় আমরা নিয়েছি খুবই চমৎকার একটি আলোচ্য বিষয়, তা হচ্ছে হযরতে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহি সালাতু ওয়া সালামের আনুগত্য এবং আমাদের বাস্তব জীবন। আর নবীদের জীবনী থেকে মানুষের অনেক কিছু শিক্ষা, অনেক কিছু জানা। তা আজকে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনার মাধ্যমে মোবাইল লিগে দাওয়াত ইসলামী, আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রিয়াজ আত্তারিম আমাদের সাথে রয়েছেন, আব্দুল মোত্তালিব মাদানী আমাদের সাথে রয়েছেন। দর্শক শ্রোতা, আপনাদেরকেও আমরা আজকের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাথে পাবো বলে আশাবাদী ইনশাআল্লাহুল করিম। হজের আলোচনা, নবীগণদের আলোচনা এবং ওই সকল মহান ব্যক্তিদের আলোচনা যাদের সাথে স্মৃতি সে হজ এবং কোরবানির। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা শুনব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসায় নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি,
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবুল্লাহ وسلم عليك يا حبيب الله। সোনার মদিনার প্রাণে মদিনা, সোনার মদিনার প্রাণের মদিনা, সোনার মদিনার প্রাণের মদিনা, সোনার মদিনার প্রাণের মদিনা, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনা আমার মনের বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, 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 মদিনা রোই শীতল হাওয়া তেতে মন আমার চাই একেবারে ছোঁয়া, মদিনা রোই শীতল হাওয়া তেতে মন আমার চাই একেবারে ছোঁয়া, ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, আমার জীবনার কিছুই চাই না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, 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 তীরে পীরা গোসল ভরা, তীরে পীরা গোসল ভরা, আজ মেহরি সঞ্জরি খাজা পিয়া, তীরে পীরা গোসল ভরা, আজ মেহরি সঞ্জরি খাজা পিয়া, বেরেলি রিশান আহমদ রজা, বেরেলি রিশান আহমদ রজা, তাদের দোহাই দিলাম ডেকে নাও না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, 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 এই বনে শেষ বা সোনা, এই বনে শেষ বা সোনা, মরণ যেন হয় আমার সোনার মদিনা, মরণ যেন হয় আমার সোনার মদিনা, দয়া করো না শাহে মদিনা, দয়া করো না শাহে মদিনা, জান্নাতুল বাকিতে ঠাই দাও না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, 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 ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনা আমার মনের বাসনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের আনুগত্য যারাই করেছেন, সবচেয়ে উত্তমভাবে যারা করেছেন তারা ছিলেন আম্বিয়ে ইকরাম আলাইহিমুসসালাম। আর তাদের মধ্যে আল্লাহ পাকের খলিল হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যার আলোচনা, যার তাজকিরা কোরআনুল করিমের অসংখ্য জায়গায়। ইনশাআল্লাহুল করিম, আমরা আব্দুল মুত্তালিব মাদানী আমাদের সাথে রয়েছেন, আমরা ইনশাআল্লাহুল করিম সে পবিত্র কোরআনুল করিমের আয়াতে মোবারকার আলোকে আমরা শ্রবণ করব, সাথে আলোচ্য বিষয়ের সাথে একটি অংশ অ্যাড করা, তা হচ্ছে আমাদের জীবন, আমাদের বাস্তব জীবন। আমরা আমাদের জীবনের সাথে আমরা একটু মিলানোর চেষ্টা করব যে আমাদের অবস্থা কোথায়, আমাদের কী করণীয়। তাল্লা তাবারক ওয়া তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে জানার শিকার তৌফিক দিক। ইনশাআল্লাহ আমরা কল অনুষ্ঠানে সামিল করার আমাদের নিয়ত রয়েছে। জি হুজুর।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিশেষত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছে সবাইকে প্রথমত মোবারকবাদ জানাচ্ছে যে মহান রব তাআলা আমাদেরকে মহান যে দিবস রয়েছে, দিনগুলো রয়েছে, যে রাতের ব্যাপারে রব তাআলা শপথ করেছেন, এর যে বৈশিষ্ট্য রয়েছে, এর যে আলোচনা রয়েছে, উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, এবং রাতের ব্যাপারে উলামায়ে কেরামগণ আলোচনা করতে গিয়ে বলেন যে লাগাতারভাবে যে রাতগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সম্মানিত রাত হচ্ছে এই জিলহজ মাসের যে রাতগুলো রয়েছে, এগুলোর ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেছেন। এছাড়া এর সম্মানিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তো এই ব্যাপারে শপথ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরি ওয়াল আয়ালিন আশরি, যে ফজরের শপথ এবং দশ রাতের শপথ। তো এই দশ রাত বলতে এই যে জিলহজ মাস রয়েছে এই দশ রাতের ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেছেন। তো এটি সম্মানিত হওয়ার অন্যতম এক দলিল হচ্ছে আল্লাহ পাকের এই শপথ করা। পাশাপাশি আজকে যে মহান বান্দার আল্লাহ তাআলার জলিলুল কদর যে পয়গাম্বর রয়েছেন, রাসূল রয়েছেন, তাদের মধ্যে অন্যতম উলুল আজমদের একজন হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা কোরআনে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুনেছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহ তাআলার রাসূল অর্থাৎ আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অন্য যে সত্তার ব্যাপারে আল্লাহ তাআলা এই একই কথা বলেছেন কোরআনে পাকের মধ্যে, সেটা হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে এটাই আমাদেরকে বলেছেন যে তার জীবনের মধ্যে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে, তার সত্তা, তার জাত হচ্ছে আমাদের জন্য আদর্শ। এবং সেই আদর্শের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বেশ কিছু জায়গায় যে তার আনুগত্য, তার আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া এটা কীরকম ছিল, এই স্বীকৃতি কোরআন দেয়। যেমন কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যখন তার রব তাআলা অর্থাৎ আল্লাহ তাআলা তাকে বললেন আসলিম, তুমি নিজেকে সমর্পণ করে দাও, তুমি নিজেকে আল্লাহ তাআলার আনুগত্যশীল বানিয়ে নাও, স্বীকার করো, তখন তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি। কার জন্য? সমগ্র জাহানের পালন কর্তার জন্য। তো আল্লাহ তাআলা এখানে তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তার আনুগত্য আসলে কত মজবুত ছিল, কত দৃঢ় ছিল। কুরবানির আলোচনা যে কথাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন যে পিতা ও পুত্রের যে কথোপকথন, সেখানে যে শব্দগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সেখানে দুটো শব্দ এরকম রয়েছে যে আল্লাহ তাআলা তাদের পিতা এবং পুত্র উভয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যে তারা উভয়ে আল্লাহ তাআলার প্রতি এতটাই আনুগত্যশীল ছিল, নিজেদেরকে এতটাই সমর্পণ করে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন যখন উভয়ে আমার দিকে সমর্পণ করে দিল নিজেদের সত্তাকে, ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর ইসমাইলকে জমিনে শুয়ে দেওয়া হলো। তো আল্লাহ তাআলা এখানে স্বীকৃতি দিচ্ছেন তাদের আনুগত্যের ব্যাপারে, এবং তার যে আনুগত্য এবং তিনি যে কি পরিমাণে পরীক্ষার সম্মুখীন হয়েছেন সেটার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন,
আল্লাহ,
যে তার রব যখন তাকে কিছু কালিমা কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা নিলেন, ফাতাম্মাহুন, তিনি সেই পরীক্ষাগুলো সেই বিষয়গুলোকে সম্পূর্ণ করে দেখিয়েছেন। এখন তার এই যে বিষয়টা যে আয়াতের মধ্যে শুরুতে বলেছিলাম যে আল্লাহ তাআলা তাকে বলেছেন নিজেকে সমর্পণ করে দাও, উলামায়ে কেরামগণ বলেন এই আদেশটা আল্লাহ তাআলা তাকে 7 বছর বয়সে করেছিলেন যে নিজেকে সমর্পণ করে দাও, তখনও তিনি লাব্বাইক বলে বলে দিয়েছিলেন যে আমি আমাকে সমর্পণ করে দিয়েছি। এরপর থেকে তার যে অগ্রযাত্রা, তার বেড়ে ওঠা এবং নবুয়াত লাভ করা, রিসালাত লাভ করা, এটা জানি এটা কত বড় দায়িত্ব।
ইনশাআল্লাহ আমরা এই আজকের যেহেতু আলোচ্য বিষয় আল্লাহ পাকের খলিল, খলিল বন্ধু, আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য এমনও ছিল যখন হুকুম তো রবের আর অবশ্যই তিনি আনুগত্যশীল হবেন, এই আনুগত্য হতে গিয়ে আল্লাহ পাকের সেই রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সামাজিক যেই পরীক্ষাগুলোর সম্মুখীন হয়েছেন ইতিহাসে অসংখ্য ঘটনা, যা আজকের ইনশাআল্লাহুল করিম আমাদের আলোচ্য বিষয়, আমাদের শিক্ষা যে রবের হুকুম পালন করার ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে আমাদের করণীয়। হ্যাঁ, মুসিবত আসবে, কষ্ট আসবে, অনেক কিছু সামনে, কিন্তু হুকুম কার? রবের। ইনশাআল্লাহ আমরা রবের হুকুম আনুগত্য, আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের শ্রদ্ধেয় রিয়াজ ভাই আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহ রিয়াজ ভাই থেকেও আমরা আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি হুজুর।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পূর্বে যে আমাদের মুতাল্লিব ভাই আলোচনা করেছেন কুরআনুল করিমের আয়াতে মুবারকা দিয়ে, এর দ্বারা প্রতীয়মান হয় যে একজন বান্দার হৃদয়ে তার রব তবারক ওয়া তাআলার ভালোবাসা কতটুক হলে সে তার রব তাআলার আদেশকে সমস্ত কিছুর উপর প্রাধান্য দেয়। ইব্রাহিম আলা নবীগিনা আলী সালাতু সালাম সে বিষয়টি তিনি করে দেখিয়েছেন এবং কোরআন এই বিষয়টি সত্যায়ন করেছে। একটি হচ্ছে বান্দার নিজের মুখে বলা যে আমি আল্লাহর আনুগত্য করিয়েছি বা আল্লাহর আনুগত্য করি, আর একদিকে হচ্ছে রব তবারক ওয়া তাআলা নিজের স্বীকৃতি দিচ্ছেন যে তিনি আমার আনুগত্য করেছেন। আচ্ছা, আনুগত্যর মধ্যে যে পরিপূর্ণতা, সাফল্যতা, সেটিও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল করিমের মধ্যে বয়ান করে দিয়েছেন, যাতে করে সন্দেহের অবকাশ না থাকে কতটুকু করেছেন, কিভাবে করেছেন, করতে গিয়ে কোনো ত্রুটি হয়েছে কি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি এই ঘোষণা করে দিলেন ইব্রাহিম আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি পরিপূর্ণ আনুগত্য করেছেন। তিনি এমনিতে খলিল হননি, খলিলুল্লাহ যে বলা হয়, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধুকে বলা হয়। ওনার ছেলে ইসমাইল আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বিছানায় শায়িত ছিলেন শেষ মুহূর্তে, তো জিজ্ঞেস করলেন যে আব্বাজান আপনি আল্লাহ তাআলার খলিল কিভাবে হলেন। তো তিনি দুইটি বিষয় বললেন যে আমি আজীবন মেহমান ছাড়া আমি আহার করিনি, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে, আদেশকে সকল কাজের উপর আমি প্রাধান্য দিয়েছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে খলিল বানিয়েছে। আরেকটি বিষয় বলা হয়েছে, একবার ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর ঘরে মেহমান আসেনি, মেহমানের তালাশে তিনি বের হলেন, তো ইব্রাহিম আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম মেহমান তালাশ করলেন কিন্তু পাননি। ঘরে যখন ফিরে আসলেন তখন দেখলেন এক ব্যক্তি ঘরে প্রবেশকৃত, তো জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কার হুকুমে এসেছেন, তো তিনি বললেন আমি আমার প্রভু আল্লাহ তাআলার হুকুমে এসেছি। তো আপনি কে? বলেন আমি মালাকুল মওত আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিসের জন্য এসেছেন? তো আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে নিজের খলিল বানিয়েছেন। তো এই কথা শোনার পর ইব্রাহিম আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে তিনি কোথায় থাকেন আমাকে বলুন, যত দূরে তিনি থাকুক না কেন আমি গিয়ে তার সান্নিধ্য অবলম্বন করব, তার সংস্পর্শে থাকব, যেহেতু সে আল্লাহর বন্ধু। এখানেও আল্লাহ তাআলার প্রতি যে তার ভালোবাসা, যে আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ তাকে খলিল বানিয়ে নিয়েছেন, এখনও রহস্য উদ্ঘাটন করা হয়নি যে কাকে বানানো হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের হৃদয়ের মধ্যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বত, ভালোবাসার কথা দ্বারা বহির প্রকাশ হলো যে যত দূর হোক না কেন আমি সঙ্গ অবলম্বন করব, তার সান্নিধ্যে থাকবো, তার সোহবতে থাকবো, যেহেতু সে
যাকে আল্লাহ ভালোবাসেন
ভালোবাসেন, যেহেতু সে আল্লাহর খলিল রয়েছে। তখন মালাকুল মওত আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আল্লাহর খলিল যিনি, যাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি, আপনি হলেন তিনি। এখন ইব্রাহিম আলা নবী গিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমি খলিল, আল্লাহ আমাকে খলিল বানিয়েছে, কোন কারণে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আনুগত্য করেছেন, ইবাদত করেছেন, অসাধারণ তার যে কোরবানি আত্মত্যাগ, কোরআনুল করিমে স্পষ্টভাবে সব বর্ণনা রয়েছে পর্যায়ক্রমে, আমরা শুনবো ইনশাআল্লাহুল করিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে আমি যে খলিল হলাম কোন কারণে, তখন মালাকুল মওত আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, তিনি বলেন যে মালাকুল মওত আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কারণ হচ্ছে আপনি মানুষদেরকে দান করেন, আপনি হলেন দাতা, দান করেন এবং তাদের কাছে অর্থাৎ মানুষের কাছে কিছু চান না, মানুষের কাছে কিছু চান না, না অর্থ চান না সাহায্য চান। এবং এটি প্রমাণ রয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম পর্যন্ত এসে বললেন যে যদি আপনি বলেন তাহলে আল্লাহ তাআলা দরবারে আগুনকে নিভানোর জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া হোক। তখন তিনি এই শব্দই বললেন যে আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ সন্তুষ্টিতে আমি সন্তুষ্ট,
আল্লাহর প্রতি যে ভরসা,
ভরসা তাওয়াক্কুল, আত্মবিশ্বাস।
আল্লাহ 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 পাকের খলিল। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এর যে জীবনী, একটা হচ্ছে বই পুস্তক থেকে পড়তে পড়তে সামনের দিকে অগ্রসর হওয়া, আলোচনা শুনতে শুনতে সেটাকে অতিবাহিত করা।
এখানে ইমরান ভাই আত্মত্যাগের যে বিষয়টি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের একজন মানুষ হিসেবে অনেকে রিল্যাক্স হিসেবে থাকতে চায়, সে চায় যে ইবাদতও যদি করি আমি রিল্যাক্সভাবে করি, জীবনযাপন করি রিল্যাক্সভাবে করি। ইব্রাহিম আলা নবী গিনা আলাইহিস সালাতু ওয়াসালামকে যখনই যা আল্লাহ তাআলা হুকুম করেছেন, মুহূর্তের জন্য যে একটি চিন্তা ভাবনা করা,
ত্যাগের যে,
এটি ওনার মাঝে আসেনি, হুকুম হয়েছে করে দিয়েছে। আমাদের অনেক সময় আমরা কোনো কাজ করতে গিয়ে কিন্তু আমরা ফিউচার চিন্তা করি যে আমার ফিউচার কি
হবে।
আচ্ছা, ইবাদতের বেলায়ও যদি ইবাদতে বেশি সময় লাগে তো এটা নিয়েও টেনশন হয়ে যায় যে আমার সময় বেশি না লেগে যায়। ইব্রাহিম আলা নবী গিনা আলাইহিস সালাতু ওয়াসালামকে হুকুম হয়েছে, তাৎক্ষণিক তিনি করেছেন, অর্থাৎ কোনো চিন্তা ভাবনা নয়। এখানে যে একজন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম হওয়া সত্ত্বেও যে আত্মত্যাগ, তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আত্মত্যাগ ছাড়া কোন ব্যক্তি আল্লাহ তাআলার মারফাত অর্জন করতে পারে না।
আল্লাহ পাক
আত্মত্যাগী আমাদেরকে হতে হবে।
আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের আল্লাহর বন্ধু হওয়ার যে গুণ, মেহমান দারি মেহমানকে সমাদর করা, দান করা, আর এই আত্মত্যাগের যে বিষয়ে আমরা শ্রবণ করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাস্তব জীবন, আমরা আজকে আলোচ্য বিষয়ে দুটি অংশ, ফার্স্ট অংশ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের আনুগত্য, আর সেকেন্ড হচ্ছে আমাদের বাস্তব জীবন, যে আমি আমার বাস্তব জীবনে আমলের দিক থেকে যে আল্লাহ পাকের যে নবীদের যে অনুসরণ, এই অনুকরণের মধ্যেই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়ত রেখেছেন এবং মানুষের জন্য মুক্তি রেখেছেন, এটাই নাজাত। কিন্তু কতটুকু আমি আমল করতে পাচ্ছি তা আমরা ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। এবার আমরা যাতে করে যে বিষয়গুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে, আমাদের হজ এবং কোরবানি এই ট্রান্সমিশনের মাধ্যমে যা আমরা আলোচনা শুনবো, চেষ্টা করব আগামী জিন্দিগি আল্লাহ পাক যদি আমাকে হায়াত দেয়। দেখেন, এই যে হায়াত, এটা হচ্ছে নিয়ামত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আগামী যে জিন্দিগি আল্লাহ আমাকে হায়াত দান করবে, আমি এই নবীদের আমলগুলোকে আমি আমার জীবনে আমি বাস্তবায়ন করব। আল্লাহ আমাকে আমাদেরকে তৌফিক দিক। কিছু কল আমরা সামিল করব, তারপরে দর্শক শ্রোতা আমাদের আলোচ্য বিষয় খুবই চমৎকার, খুবই শিক্ষণীয়, বিশেষ করে যেহেতু হজ এবং কোরবানি সময় আমাদের মাঝে চলমান, হজের যে এক মুসলমানের যে ইসলামী যে ইতিহাস যা মানুষকে, মানুষের ইমানকে সতেজ করে দেয়, এবং এই যে কোরবানির যে এক চেতনা, যে কোরবানি, আচ্ছা সময়ের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি, এই যে কোরবানির যে এক চেতনা যা আমরা পেয়ে থাকি, কোরআন এবং সুন্নার আলোচনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৌফিক দিক যে কল চালিয়ে দিন।
ঢাকা থেকে বলছিলাম, মাশাআল্লাহ মাদানী চ্যানেলে খুবই সুন্দর অনুষ্ঠান, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। এখান থেকে কুরবানি সম্পর্কে, হজ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। মাশাআল্লাহ মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, মারহাবা জি। নেক্সট কল। আল্লাহ আল্লাহ গজল শুনতে চাচ্ছেন। আল্লাহ পাক আমাদের সকলের জবানে আল্লাহ আল্লাহ জারি করুক, আর আল্লাহকে বেশি ডাকার সময় বরকতময় দশ রাত এবং এই দশ দিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ আসিফ আত্তারি, আমি নাতে রাসেল শুনছি। মুঝে দর পে ফির বুলানা মদনী মদিনে ওয়ালে।
মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
মোহাম্মদ দিলুর রহমান, আমরা অনুষ্ঠান আমি দেখতেছি, মাদানিতে সব রবে আমরা দেখি।
মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সব সময় কিছু সময়ের জন্য হলো মাদানি চ্যানেল দেখার তৌফিক দিক। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত মারাকাতুল্লাহ আলিয়া ইসলামী ভাইদেরকে কমপক্ষে প্রতিদিন 12 মিনিট হলেও যাতে মাদানী চ্যানেল দেখা হয়, আর এর মাধ্যমে আলহামদুলিল্লাহ ইলমে দিন শিখার একটা উত্তম একটি মাধ্যম। জি, নেক্সট কল।
আমি মোহাম্মদ করিমুল হক, মাদানী চ্যানেলটা দেখি, গ্রামগুলা দেখি, ভালো লাগে। আমাদের জন্য
আল্লাহ পাক আমাদের সকলকে মাদানী চ্যানেলের প্রতি মহব্বত, ভালোবাসা, যারাই মাদানী চ্যানেলকে মহব্বত করেন, মাদানী চ্যানেলকে সঙ্গ দিয়ে থাকেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার পক্ষ থেকে দোয়াও রয়েছে। আমরা মহব্বত করব, মাদানী চ্যানেলকে সঙ্গ দেব, আমরা কালামও শুনব। কালাম শোনার পূর্বে আব্দুল মুতাল্লিব ভাই থেকে আমরা কোরআনুল করিমের আয়াতে মোবারকার আলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে আনুগত্য শুনছিলাম, আরও কিছু শুনবো। জি,
আমি তখন বলছিলাম যে একজন নবী এবং রসুলের উপর সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে নবুওয়াত ও রিসালাতের যে কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে তাওহীদের বাণীকে সকলের নিকট পৌঁছে দেওয়া, আল্লাহ তাআলার পরিচয় সবার সামনে তুলে ধরা। তো হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে জাতির কাছে প্রেরণ করা হয়েছিল বা তিনি যে জাতির নিকট প্রেরিত হয়েছিলেন,
জি,
সেই জাতির মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত, প্রকৃত রব ব্যতীত অন্য তিনটি বিষয়কে তারা উপাস্য বানিয়ে নিয়েছিল।
জি,
তার মধ্যে হচ্ছে এক নমরুদ, আরেক হচ্ছে বিভিন্ন গ্রহ তারকারাজি, এই বিষয়গুলো।
জি,
আরেকটা হচ্ছে নিজেদের হাতে তৈরিকৃত বাতিল খুদা, এই তিনটি বিষয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জানতেন যে আল্লাহ তাআলার নিকট প্রকৃতপক্ষে যে বিষয়টি আমি পেয়েছি সেটা হচ্ছে তাওহীদ ও রিসালাতের পয়গাম পৌঁছে দেওয়া, আর এটা পৌঁছে দেওয়া একজন নবী রসুলের প্রথম আনুগত্যের কাজ। তো হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এই পয়গামকে পৌঁছে দেওয়ার জন্য গেলেন, জাতিকে বুঝালেন বিভিন্ন সময়। তো কোনো একটি কারণে দুর্ভিক্ষ দেখা দিল এবং নমরুদের দরবারে অনেকেই যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে গিয়ে উপস্থিত হন। যখন সেখানে গিয়ে উপস্থিত হন, উপস্থিত হলে নমরুদ দেখে চিনে পেলে যে এই যুবক হচ্ছে ওই যুবক যে মানুষদেরকে প্রকৃত রবের দিকে নিয়ে যাচ্ছে, দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সে সেখানেই প্রশ্ন করে বসলো যে তুমি যে রবের দিকে মানুষদেরকে আহ্বান করছো তার পরিচয় কী, তার সম্পর্কে আমাদেরকে বলো, তার বৈশিষ্ট্য কী। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে এই রবের যে প্রথম দায়িত্ব সেটার আনুগত্য সেখানে তিনি পরিচয় দিচ্ছেন যে এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এইভাবে এসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারু ইলাল্লাযী হাজা ইব্রাহীমা ফী রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যে হে রাসূল আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে প্রকৃত রবের ব্যাপারে বা বাদশাহীর ব্যাপারে যে তাদের যে যুক্তিতর্ক হয়েছিল সেই বিষয়টি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে তুমি যে আমার রবের পরিচয় জানতে চাচ্ছ, আমার রবের পরিচয় হচ্ছে এটাই যে আমার রব হচ্ছে তিনি যিনি রূহ সৃষ্টি করেন, জীবন দান করেন, জীবন সৃষ্টি করেন এবং মানুষকে মৃত্যু দান করেন। তো প্রকৃতপক্ষে এটার অ্যান্সার তো নমরুদের কাছে ছিল না যে এইরকম সত্তা কে হতে পারে, এরকম তো কেউ নেই, প্রকৃত রবেরই বৈশিষ্ট্য এটা যে তিনি জন্ম দেন এবং মানুষকে মৃত্যু দেন।
সে যে নিজেকে রব দাবি করছে তার কাছে এই কোয়ালিটি নেই, তারপরও সে এক হচ্ছে সিক্রেট থ্রেড, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে একটা সিক্রেট থ্রেড দিল, আরেক হচ্ছে সে একটা বাহানা দিল অর্থাৎ যুক্তি দিল যে সে তার কাছে দুজন ব্যক্তিকে নিয়ে আসলো, একজন যে হচ্ছে মানে বেকসুর, যার কোনো দোষ নেই ত্রুটি নেই তাকে সে হত্যা করলো, আর যার ত্রুটি ছিল দোষ ছিল তাকে সে কী করলো ছেড়ে দিল। এখন এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে এখানে একটা থ্রেড দেওয়া হয়েছে যে আপনি যে আমার সাথে এই তর্ক বিতর্কে লিপ্ত হয়েছেন, আপনি যে এখানে প্রকৃত রবের পরিচয় তুলে ধরছেন এতগুলো মানুষের সামনে, এত মানুষের সামনে আপনি আমাকে ছোট করছেন, আপনি যদি আমার সাথে এই কাজটা কন্টিনিউ করতে থাকেন তাহলে এই বিষয়টা কিন্তু আপনার সাথে হতে পারে, একটা থ্রেড এখানে আছে। যেহেতু সে ক্ষমতাবান, সে চাইলে সব কিছু করতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামও সেখানে যে রবের প্রকৃত একজন আনুগত্য বান্দা, রবের যে দায়িত্ব তিনি পেয়েছেন রিসালাত ও তাওহীদের বাণীকে পৌঁছে দেওয়া, তিনি সেই গোপন থ্রেড অন্যভাবে থ্রেড দেওয়া সেটাকে তিনি পরোয়া করলেন না, তিনি তারপর আরও সুন্দরভাবে রবের পরিচয়টা তিনি ফুটিয়ে তুললেন যে তুমি যে কাজটা করেছো এটা একটা হচ্ছে আহমকানা কাজ, প্রকৃতপক্ষে তোমার কাছে তো কোনো জবাব নেই, তোমাকে আমি আরও একটি সহজ বিষয় দিচ্ছি, জন্ম এবং মৃত্যু এটা তো কোনো ব্যক্তি করতেই পারবে না। তখন তিনি দ্বিতীয় কন্ডিশন হিসাবে তার কাছে সামনে তুলে ধরলেন যে আমার রব হচ্ছে তিনি যে তিনি পূর্ব দিক থেকে কী করেন সূর্য উদিত করেন, তুমি যদি রব নিজেকে দাবি করো তাহলে এই যে গতিশীল বস্তুটা রয়েছে সেটার দিক পরিবর্তন করে তুমি পশ্চিম দিক থেকে উদিত করো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম এই বিষয়টি তার সামনে তুলে ধরলেন তখন সে বুঝতে পারলো বা সেখানে উপস্থিত যারা আছে তারা বুঝতে পারলো যে হয়তো নমরুদের এখানে আমাদের সাম্রাজ্যে বা কিছু মানুষের উপর তার ক্ষমতা আছে, কিন্তু প্রকৃত রব যিনি হন তার ক্ষমতা শুধু পৃথিবীতে নয়, গ্রহ নক্ষত্র ইউনিভার্স সুপারভার্স যেগুলো আছে সব কিছুর উপর রবের ক্ষমতা রয়েছে। তো সেখানেও তিনি রবের পরিচয় তুলে দেওয়ার ক্ষেত্রে আনুগত্য, রবের আনুগত্য করার ক্ষেত্রে এই থ্রেডের সামনেও তিনি কি করেননি, মাথা নত করেননি, এমনকি তার জাতির কাছে যখন তিনি রবের পরিচয় তুলে ধরলেন, এমন ইব্রাহিম আলাইহিসসালামের যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে রবের পরিচয় আসলে কিভাবে তুলে ধরতে হয়, তিনি সেই বিষয়টা জায়গায় জায়গায় তিনি দেখিয়েছেন। এক নমরুদের সামনে দেখিয়েছেন, তার যে চাচা আজর ছিল সেখানে তিনি তুলে ধরেছেন রব আসলে কে, তারপর তার জাতি যে ছিল সেখানেও তিনি তুলে ধরেছেন রবের বৈশিষ্ট্য কীরকম হতে পারে। তো তার জাতিকে যখন এই বৈশিষ্ট্য তুলে ধরলেন যে রবের বৈশিষ্ট্য হচ্ছে এটা, তিনি সব কিছু করতে পারেন, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ সাহায্য করবে এমনটা নয়, তিনি প্রকৃতপক্ষে মানুষকে সাহায্য করেন। যখন তার জাতি তার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না তখনও তিনি তার ব্যাপারে সেখানেও বলা হচ্ছিল ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাঈলিন, যখন তার জাতি তার সাথে পেরে উঠল না তখন তারা তার জাতিদের উদ্দেশ্য করে যারা লিডার ছিল তারা বলতে লাগলো যে তাকে আগুনে জ্বালাও, তোমরা তোমাদের যে বাতিল মাবুদগুলো আছে সেগুলো সাহায্য করো, ইন কুনতুম ফাঈলিন, যদি তোমরা এটা করতে চাও।
ওনার জীবনীর সাথে আমাদের শিক্ষণীয় বিষয়ও রয়েছে যে একটা হচ্ছে মূর্খতা, মূর্খ আর জ্ঞানের মধ্যে কত পার্থক্য, মূর্খতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নমরুদ, ইব্রাহিম আইলা নবীনা আলী সালাতাম প্রত্যেক কিছুর অর্থাৎ রব হওয়ার যে উনি দলিল কায়েম করেছেন সে বাস্তবতা দেখার পরেও তার মূর্খতা তার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে যে সে ধ্বংস হয়ে গিয়েছে না, চিরস্থায়ী সে কাফির হলো, জাহান্নামি হলো। আর ইব্রাহিম আইলা নবীনা আলী সালাতাম যেহেতু আল্লাহ তালার নবী ছিলেন এবং নবীরা নিজের উম্মতদের মাঝে সবচেয়ে বেশি জ্ঞানী থাকেন, বেশি জ্ঞানী থাকেন, এটা নয় যে মাজাল্লাহ কোনো উম্মত নবী থেকে জ্ঞানে আগে বেড়ে যাবে, এরকম নয়, নবীনার সবচেয়ে বেশি জ্ঞানী থাকেন। আচ্ছা, তিনি যে আল্লাহ তাআলার মারফত অর্জন করেছিলেন সেটিরও বহির প্রকাশ যে তিনি সময় সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াহদানিয়তে যে দলিল দিয়েছেন, মানে এমন এমন দলিল কায়েম করেছেন যে নমরুদ না পেরে এবং তারা যারাই ছিল না পেরে কী করলো, একটা তো তাদের মূর্খতা ছিল, বোকামি ছিল, দ্বিতীয় এর মধ্যে এড়িয়ে যাওয়া। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যেও অনেকে একটা বিষয়কে কেন্দ্র করে এড়িয়ে যায়, মানতে রাজি নয়, তো আমাকে দেখতে হবে এই এড়িয়ে যাওয়া আর এই না মানা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না সঠিক পথে নিয়ে যাচ্ছে। এখন দেখবেন ইমরান ভাই, অনেক সময় অনেকে ইসলামের বিষয় নিয়ে, শরীয়তের বিষয় নিয়ে, বা শরীয়তের ওই সকল কার্যকলাপ যা শরীয়ত অনুমতি দিয়েছে, কিন্তু আমার বুঝে আসছে না। এখন আমার বুঝে না আসার কারণে দেখা যায় আমি আমার একটা মান্তিক দলিল, যেটা বলা হয় মানে নিজের স্বজ্ঞানে একটা দলিল কায়েম করে দিলাম, এটা এভাবে নয় এভাবে, এটা নয় সেটা। এখন কোনো জ্ঞানী ব্যক্তি আলিম যখন দলিল কায়েম করে তখন দেখা যায় মূর্খতা এমনভাবে ছেয়ে যায়, আমি আপনার কথা মানবো না, এটা হতে পারে না। তো এই যে করা, এটি যদি আমরা কোরআন এবং হাদিস যদি অধ্যয়ন করি তাহলে এটা মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং নমরুদের সাথে যে মুনাজরা হয়েছে এর দ্বারা বহির প্রকাশ যে একজন সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, আর এই প্রতিষ্ঠিত থাকা নমরুদের ক্ষমতা ছিল, সব কিছু ছিল, সৈন্য ছিল, ধন দৌলত ছিল, কিন্তু কোনো প্রভাব ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর বিস্তার করতে পারে নাই, কারণ তিনি হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এটিও আমাদের জন্য শিক্ষণীয় যে কেউ যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকে, চারিদিক দিয়ে ঝড় তুফান আসুক না কেন, সে যদি নিজের কদমকে যদি স্থায়ীভাবে জমিয়ে রাখে, ইনশাল্লাহ যত ঝড় তুফান আসবে কেটে যাবে, কিন্তু সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে,
দাঁড়িয়ে থাকে। আরেকটি বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় আলোচনা আমাদের জানার জন্য, আমাদের শিখার জন্য, আমাদের জীবনকে পরিচালনা করার জন্য, যে দিনের দায়ী যারা, দিনের দায়ীদের দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই যে দায়িত্ব এবং কর্তব্য, যে ইসলাম যেটাকে বলে, একটা হচ্ছে ব্যক্তি বিশেষে এড়িয়ে যাওয়া যে সে কী বলবে কি হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে এটা তো হচ্ছে নবীদের জীবনে, আমরা আউলিয়ে কেরামের জীবনে এমন দেখেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি এমন তাওয়াক্কুল, এমন বিশ্বাস ছিল যে কোরআনের বাণীকে পৌঁছিয়ে দেওয়ার জন্য কাউকে পরোয়া না করে, হ্যাঁ এমন নয় যে খারাপ আচরণের মাধ্যমে, না খারাপ আচরণ নয়, যে ভালো আচরণকে সাথে রেখে যে সামনের ব্যক্তি এমন ক্রিটিক্যাল যে তাকে দাওয়াত দেওয়া যাবে কি না, তাকে দিনের পথে দিনের কথা বলা যাবে কি না, এই চিন্তাভাবনা করে যে এড়িয়ে যাওয়া, আসলে এটা কিন্তু মুমিনের কাজ নয়, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম কি ছিলেন।
আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম একটা তো হকের উপর প্রতিষ্ঠিত, দ্বিতীয় নম্বর হচ্ছে নমরুদের পক্ষ থেকে কিন্তু খারাপ ব্যবহার করা হয়েছে, উনি কিন্তু খারাপ ব্যবহার করেননি, অর্থাৎ সহনশীলতার সাথে ধৈর্যের সাথে তার কাছে যে হকের পয়গাম পৌঁছিয়েছে তার মাধ্যমে কিন্তু দুর্ব্যবহার করা হয়েছে, পারে না এখন অগ্নিকুণ্ডে নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তো এখানে কেউ যদি আমাদেরকে, যারা আমরা দায়ী, অন্যের কাছে যদি কোনো বার্তা পৌঁছানো যদি আমাদের ইয়ে থাকে, কাউকে যদি সংশোধন করা যদি উৎসাহ থাকে, তাহলে একে এখানে আমাদের একটি শিক্ষণীয় বিষয় নম্রতা সহকারে বুঝিয়ে সহনশীলতার সাথে এই কাজটি আদায় করা,
আদায় করা। এবং বিশেষ করে একটা জিনিস রিয়াজ ভাই, যে অনেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই যে একটা মহান একটা কাজ, যে
একটা প্রবাদ আছে না, আপনি যাই বলুন তাল গাছ আমার,
জি তা আসলে এড়িয়ে না গিয়ে আমাদের আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার একটি পুস্তিকা সুন্দর চরিত্র, সম্ভবত এর শুরুতে খোরাসানে বুজুক রহমাতুল্লাহ তাআলার যে ঘটনাটা, যে বাদশাহ সে এমন ইসলাম বিদ্বেষী ছিলেন, তাগুদার খান ফার্স্ট প্রথমই সেখানে উপস্থিত হলে এমন একটি শব্দ চয়ন করা হলো যেটা কখনো সহ্য করার মতো ছিল না, এমন কথা উচ্চারণ করলো যে আপনার দাড়ি উত্তম না আমার কুকুর লেজ উত্তম। দেখেন এটা দীর্ঘ হিস্ট্রি, আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু দিনের কেমন মানে সফল একজন দায়ী ছিলেন তিনি, উত্তম কৌশলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কৌশল দিয়েছেন এবং ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেটাকে উত্তম কৌশলের মাধ্যমে প্রতিহত করে সেখান থেকে সেটাকে এড়িয়ে না গিয়ে সেখানে স্টান বা সেখানে থেকে আচ্ছা ভালো আচরণকে সামনে রেখে তিনি খোরাসানের সে বুজুর্গ রহমতুল্লাহ তারে যে দাওয়াত দিয়েছেন এবং তিনি কি হয়েছেন, কামিয়াব হয়েছেন।
আসলে আল্লাহ পাকের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোর প্রতিও যদি দেখি যে আল্লাহ তাআলা বান্দাকে যা শিখিয়েছেন,
জি,
এবং বান্দাকে যা আদেশ দিয়েছেন এবং বান্দার যে বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বান্দা কঠোরতা পছন্দ করেন না, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয়েছে যে কারো প্রতি কঠোরতা না করা এবং মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে যেন আমরা কোমলতা অবলম্বন করি। এবং শরীয়তের অন্যতম এক কিছু দলিলের অন্যতম কিছু দলিল হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা এসেছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, আল্লাহ তাআলা কঠোরতা চান না। তো এই যে বিষয়গুলো যদি দেখা হয় যে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন যে কে মুনাফিক ছিল আর কে সাহাবী ছিল, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রতিশোধ নেননি? তা চাইলে তো তাদেরকে শাস্তি দিতে পারতেন। তো এর অন্যতম একটি হিকমত হচ্ছে এটাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন তাদের উপর শাস্তি আরোপ করতেন বা প্রতিশোধ নিতেন বা কঠোর কোনো পদক্ষেপ নিতেন, তাহলে এই যে বান্দার এক অন্যতম এক বৈশিষ্ট্য হচ্ছে যে কঠোরতা পছন্দ না করা, কঠোরতা গ্রহণ না করা, তো এই বিষয়টি আর হয়ে উঠতো না এবং ইসলাম এত তাড়াতাড়ি বিশ্বের আনাচে কানাচে কখনো পৌঁছাতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আশা এবং ইসলামকে গ্রহণ করার অন্যতম একটি বিষয় হিসাবে কোরআনে পাকের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য অনেক বড় এক রহমত ছিল এটাই যে আপনার কোমল ভাষা ছিল, আপনার আচরণ কোমল ছিল, এই জন্য দলে দলে মানুষ আপনার কাছে এসেছে। তো এই জন্য হচ্ছে যে ভাষাকে কোমল করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা।
নবীদের গুণাবলীর মধ্যে একটি উত্তম যে গুণাবলী সেটা ছিল বিনয়, তারপর নম্রতার সাথে রবের আনুগত্যও করেছেন, সাথে সাথে রবের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। তাই আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে আম্বিয়া কেরামের এক বিশেষ কাজ ছিল মানুষদেরকে রবের দিকে আহ্বান করা। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মানুষকে উদ্দেশ্য করে আহ্বান করেছেন যাতে আমরা মানুষ যাতে করে মানুষকে নেকির পথে আহ্বান করে, যে নেকির দাওয়াত দেওয়া, সৎ কাজের আহ্বান করা, অসৎ কাজে বাধা প্রদান করা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী এমন একটি অর্গানাইজেশন, এমন একটি সংগঠন, সেই নবীদের সিরাত, ইসলামের সেই উত্তম বাণীগুলো, আলহামদুলিল্লাহ উত্তম বিষয়গুলো যাতে মানুষের মাঝে পৌঁছে যায়, মানুষের মাধ্যমে যাতে ইসলামকে ফলো করেন এবং ইসলামকে ফলো করে তার আখেরাত জিন্দিগি যাতে করে সুন্দর হয়। আলোচনা তো চলছে, আরও চলবে, আমরা চাচ্ছি আমাদের অনুরোধের যেই কালাম যারা শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ করিম আমরা কিছু অনুরোধের কালাম শুনব, এরপরে দর্শক শ্রোতা আমরা আজকে যে আলোচ্য বিষয় এর কিছু আলোচনা এরপরে ইনশাআল্লাহ সামিল করার চেষ্টা করব। আসুন আমরা কালাম শ্রবণ করি।
ہستا چہرہ منہ سے جھڑتے پھول نور سراپا چاند سا چہرہ نور سراپا چاند سا چہرہ حق کا پیارا رسول Allah ka wo হাবিব নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ
মদনী মদিনে ওয়ালে মদনী
علی مدینے والے
حبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم درشک شروتا حج ও কুরবানি ট্রান্সমিশন চলমান আজকের যে আলোচ্য বিষয় আল্লাহ পাকের খলিল হযরতে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের যে আনুগত্য আর আমাদের বাস্তব জীবন চলমান এই চলমান জীবনে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের 6666 আয়াত মতান্তর যে বান্দার জন্য যে আদেশ এবং নিষেধ বিশেষ করে শুধু কুরআনুল করিমে সূরাতুল বাকারার ব্যাপারে উলামা ইকরাম থেকে শুনেছি যে এই একটি সূরা এমন যে সূরার মধ্যে আল্লাহ তাআলা 1000 আদেশ 1000 নিষেধ এভাবে শুধু একটি সূরার মধ্যে হাজার আদেশ এবং নিষেধের বর্ণনা এই সূরার মধ্যে রয়েছে। তাই আমাদের জীবন চলমান, আমরা কখনো ওলামা ইকরাম থেকে কখনো মাদানী চ্যানেল থেকে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের শোনার জানার সৌভাগ্য হয়, কিন্তু আমাদের লাইফস্টাইল আমাদের জিন্দিগি আসলে কি যে রবের হুকুমকে লাব্বাইক বলে স্মরণ হচ্ছে ওই ব্যক্তির ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে আমার একজন ব্যক্তি তার ইন্তেকালের পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ পাক তোমার সাথে কি মামলা করেছে, কি আচরণ করা হয়েছে, তোমার অবস্থা কেমন, সে বলে যে আমি কুরআনুল করিমের প্রতি আমার মহাব্বত ছিল, ভালোবাসা তো অবশ্যই ছিল কিন্তু আমি পড়তে জানতাম না। তো সে কোরআনকে হাতে নিয়ে এর মহাব্বত ভালোবাসায় এটাই তার শব্দ ছিল যে আমার রব আমার আল্লাহ এর মধ্যে যা অবতীর্ণ করেছে যা নাজিল করেছে তা সত্য বলেছে। দেখেন আল্লাহ তাবারক তাআলার কাছে কথা কতই পছন্দ যে ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা দয়া করলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন। তো এই যে আজকে যে আলোচ্য বিষয় যে আনুগত্য, যে কোরআনুল করিমের অসংখ্য আয়াত মোবারক আমাদের হুকুম আমাদের পালন করা, যে লাব্বাইক বলা আমার রবের এই হুকুম, এই মনমানসিকতা যাতে তৈরি হয় মাদানী চ্যানেল প্রোগ্রাম আলোচ্য বিষয় যে আমাদের বাস্তব জীবন রিয়াজ ভাই থেকে কিছু বাস্তব জীবনে যাতে আমরা আমাদের এপ্লাই করতে পারি।
ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই যা হুকুম করেছেন সেটির আদেশের উপর তিনি দ্বিধাবোধ না করে আমল করেছেন,
আমল করেছে।
তার মধ্যে একটি ছিল যে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেই মক্কার মরুভূমিতে ছেড়ে আসার জন্য, আমরা জানি যে একজন স্বামী হিসেবে স্ত্রীর ভালোবাসা কতটুক অন্তরে থাকে, একজন বাবা হিসেবে
সন্তানের
কত মহব্বত ভালোবাসা থাকে।
জি,
দেখা যায় যে সন্তানের কোনো কষ্ট হলে বাবা সেটি অনুভব করে,
জি,
সেটি সহ্য করতে পারে না। একদিকে স্ত্রীর ভালোবাসা, অন্যদিকে সন্তানের ভালোবাসা, তাও শেষ দিকে সন্তান পাওয়া, সন্তান হচ্ছে না হচ্ছে না, শেষ দিকে সন্তান পাওয়া, সেই সন্তানকে এবং সেই স্ত্রীকে ওই মক্কার মরুভূমিতে ছেড়ে আসার বিষয়ে যেটি ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, তিনি দ্বিধাবোধ করেননি, আল্লাহ তাআলার হুকুমে তিনি বেরিয়ে গেলেন। আচ্ছা, এমন জায়গায় গেলেন যেখানে কোনো আবাদি নেই,
আবাদি
শুধু মরুভূমি আর মরুভূমি, না সেখানে খাবারের কোনো আয়োজন,
আল্লাহ,
না পানির কোনো আয়োজন, না জনসমাগম, না লোকজন। জি,
সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আসলে এখানে কিছুই ছিল না,
কিছুই ছিল না।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওই আয়াতের মধ্যে, রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারউইন ইনদা বাইতিকাল মুহাররম।
সুবহানাল্লাহ।
তিনি রবের কাছে প্রার্থনা করছেন, হে আমার রব তাআলা, ইন্নি আসকানতু, নিশ্চয় আমি বসবাস করাচ্ছি, মিন যুররিয়াতি, আমার বংশধরদের মধ্য হতে, বিওয়াদিন, এমন এক উপত্যকায়, এমন এক জায়গায়, গায়র দি জারউইন, যেখানে কোনো ফসল নেই, আর সেই জায়গাটা হচ্ছে আইন্দা বাইতিকাল মুহাররম, যে তোমার পবিত্র ঘর যেখানে, এর পাশে আমি আমার সন্তানকে, আমার এই বংশধরকে রেখে আসছি। এর পরের যে বিষয়টা আছে সেটা আরো বেশি ইন্টারেস্টিং।
এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের তাওয়াক্কুল দেখুন, কিছু নেই, আমার আল্লাহ আছে,
আল্লাহ আছে,
পানাহার নেই, আমার আল্লাহ আছে, বাসস্থান নেই কিন্তু আমার আল্লাহ আছে, খাবার নেই কিন্তু আমার আল্লাহ
আছে, আল্লাহ তাআলা এমন খাবার ব্যবস্থা করে দিয়েছে।
এবং যখন তিনি রেখে চলে যাচ্ছিলেন, হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন যে আপনি কার হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে তো মাইলের পর মাইল কেউ নেই,
কেউ নেই,
তখন তিনি বললেন আল্লাহর হুকুম।
আল্লাহ
ইব্রাহিম আলা নবীকিনা ওয়াইলিস সালাতু সালামের সংস্পর্শে কে থাকতেন? হযরতে হাজরা থাকতেন। স্বামীর অনেক কিছু অভ্যাস, অনেক কিছু আচার আচরণ স্ত্রীর মধ্যেও কনভার্ট হয়ে যায়। আমি যদি চাই একজন স্বামী হিসেবে আমার স্ত্রী যেন আদর্শবান একজন নারী যেন হয়, তাহলে আমাকেও আদর্শবান একটি পুরুষ হতে হবে। আমি যদি চাই আমার স্ত্রী যেন একজন আদর্শবান স্ত্রী যদি হয়, তাহলে আমাকে আদর্শবান একজন স্বামী হতে হবে। আমি যদি চাই আমি একজন আদর্শবান আমার সন্তান যেন হয়, তাহলে আমাকে একজন আদর্শবান বাবা হতে হবে। ইব্রাহিম আলা নবীনা আলী সাল্লাতুসাল্লাম যে তাবাক্কুল এবং আল্লাহর প্রতি যে ভালোবাসা, অগাধ ভালোবাসা যাকে বলা হয়, হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখেছেন, সচক্ষে। যখন তিনি বলেন আল্লাহর হুকুমে, তিনি আর দ্বিতীয় কথা বলেননি, যখন আল্লাহর হুকুমে তিনি কেমন প্রশান্ত মনে বসে গেলেন যে যখন আল্লাহ বলেছেন আল্লাহর হুকুমে আমি এসেছি, তো পানাহার আহার এর চিন্তা নয়, তিনি তো হলেন সেই সৃষ্টিকর্তা যিনি রিজিকের মালিক, যার যিনি আমাকে রিজিক দান করেন, তিনি ব্যবস্থা করে দিবেন। এবং এই কথা বলার পরে ইব্রাহিম আলা নবীনা আলী সালাতুসালাম সেখান থেকে বিদায় নিলেন। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মানে কোনো দুশ্চিন্তা নয়, যেহেতু আল্লাহর হুকুমে এসেছেন না, আল্লাহর মেহমান হয়ে এসেছেন, তিনি প্রশান্ত মনে তিনি সেখানে অবস্থান করলেন। এবং পরিশেষে আমরা ইতিহাস জানি যে কিভাবে পানির ব্যবস্থাও হলো, খাবার ব্যবস্থা হলো, এবং আজকে মক্কা নগরী মানুষ
মানে এমন খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, এ পর্যন্ত তো হয়তো কোটি কোটি মানুষ, শত কোটি মানুষ তো খেয়েছে, কি আমাজ পর্যন্ত। মানে তাওয়াক্কুল কেমন, আল্লাহ পাকের একজন বন্ধুর জন্য
শুধু পানি নয়, পানি ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে।
মানে যদি আসলে তাওয়াক্কুল যদি হয়, আমরা আমাদের আজকের যে বাস্তব জীবনের সাথে যদি আমরা একটু দেখি যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক, যে কোরআন করিমের ঘোষণা, এই যে তাওয়াক্কুল যদি আমরা তৈরি করে রাখতে পারি, সে বিশ্বাস যদি, যেটা নবীদের মধ্যে ছিল, সাহাবা আউলিয়ে ইকরামদের মাঝে ছিল, যখন এক যুদ্ধের অথবা সাহাবা ইকরামের কাফলারে ঘটনা ছিল, তাদের সফর ছিল অনেক দিনের, কিন্তু ওই সামান যেটাকে বলে সেটার হিসাব করে দেখা হচ্ছে যে এটা সম্ভবত আধা সফরও হবে না। আল্লাহ আকবর, যে ওই সফরের সঙ্গী কে ছিলেন, সাথে কে ছিলেন, রহমতুল্লিল আলমিন ছিলেন, আর একিন বিশ্বাস তাওয়াক্কুল কেমন ছিল, এই কথায় কল্পনাই করা হয়নি যে আমরা কতটুকু পৌঁছতে পারবো, পরে আমাদের কী অবস্থা হবে, বা রহমতুল্লিল আলমিনের সাথে সফর, আর এমন পানির ফোয়ারা বের হলো, এমন অলৌকিকভাবে খাবারের অনেক ইন্তজাম হয়েছে বেশ কয়েকটি সফরে সাহাবায়ে কেরামে। আসলে
এখানে আমরা আমাদের যারা, যেহেতু আমাদের বিষয় হচ্ছে যে আমাদের
বাস্তব জীবন,
এখন বাস্তব জীবনে যেহেতু এখানে আলোচ্য বিষয় এই জন্য আনা, ইব্রাহিম আলী সালাতুসালাম আল্লাহ তাআলার খলিল রয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন, একদিকে ইব্রাহিম আলী সালাতুসালাম এর যে আল্লাহর প্রতি তাবাক্কুল, যা হুকুম হয়েছে তাই করে দিয়েছে, কোনো দ্বিধাবোধ করেনি। অন্যদিকে যখন আমরা আমাদের বাস্তব জীবনে দেখি, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছেন, আমাদের অবস্থা কোথায়, যাকাত দেওয়ার আদেশ করেছেন, আমাদের অবস্থা কোথায়, আল্লাহ তাআলার এবং তার হাবিবের আনুগত্য করার আদেশ দিয়েছেন, আমাদের অবস্থা কোথায়। অনেক সময় দেখা যায়
সুবাদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা,
হারাম কাজ থেকে বাঁচা, এখন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যখন ইবাদতের কোনো কথা যখন চলে আসে, তখন আমরা কম্পেয়ার করি যে এই ইবাদত করতে গিয়ে আমার আর্থিক যদি কোনো ক্ষতি হচ্ছে, তখন আমি সেটাকে ফোকাস করলাম, সেটাকে প্রাধান্য দিলাম। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের বিষয় এটি ছিল না, আল্লাহ হুকুম করেছেন করে নাও, যা হবে দেখা যাবে, কিন্তু আল্লাহর হুকুমে যা হবে ভালোই হবে, খারাপ তো কোনো দিক নেই। কিন্তু আমাদের যে দুর্বল একটি বিষয় রয়েছে, এই দুর্বলতাকে দূর করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আমাদের আছে, থাকতেই হবে, নাহলে ইমানদার হবো কিভাবে। কিন্তু একটা হচ্ছে ভালোবাসার মূর্ত প্রতীক হওয়া, যে আমার আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম সবার উপর প্রাধান্য। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমাদের পরিবারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে হাস্য উজ্জ্বল চেহারা বিশিষ্ট ছিলেন, কিন্তু যখন নামাজের সময় হতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এমন পৃথক হয়ে যেতেন মনে হয় আমাদেরকে চিনেন না, কেন এখন আল্লাহর হুকুম চলে আসছে। এখন আমরা ইবাদতের বেলায় সন্তান দেখি, পরিবার দেখি, দোকানদারি দেখি, ব্যবসা দেখি, বন্ধু দেখি, আর এই সকলের এখন আমি নিজেকে অ্যানালাইজ করি যে আমার মাঝে সৃষ্টির ভালোবাসা বেশি না সৃষ্টিকর্তার ভালোবাসা।
এখানে একটা বিষয় আমি রিয়াজ ভাইয়ের সাথে ইয়ে করবো যে বিশেষ করে জুমা পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ো, জুমার জায়গাতে মোবারকা
আহ্বান করা হবে, তোমরা রবের জিকিরে রবের স্মরণের দিকে দৌড়ে আসো, ওয়াদারুল বাই এবং তোমরা তোমাদের কেনা বাছাকে ত্যাগ করো,
ত্যাগ করো। এই যে রিয়াজ ভাই যখন
স্পষ্টভাবে নিষেধ করে দেওয়া,
নিষেধ এখন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে মোবারকা এমন কোনো জুমা নেই, এমন কোনো মসজিদ নেই যেখানে ওলামা ইকরামের মাধ্যম হয়তো আমরা জানি না অথবা আমরা শুনি নাই। এখন যে যে ইমানের দ্বারের যে ইমানের যে তাকাজা যে লাব্বাইক বলে যে সেটাকে মেনে নেওয়া, এখন জুমার দিনের ওলামা ইকরাম তো আজান হওয়ার পরে বেসা কিনা করাটাও কি করা হয়েছে,
নিষেধ করা,
যেহেতু নিষেধ করানোর হুকুম তো এটাকে নাজায়েজ বলেছে, করাই যাবে না বিশেষ করে জুমার জন্য। এখন এই যে মানা, জাস্ট একটা জুমাকে দিয়ে উদাহরণ দেওয়া যে আসলে যে এই যে মেনে নেওয়া যে এটা হুকুম হচ্ছে রবের, যখন রবের হুকুম নামাজ ইবাদত বন্দেগি এবং ওই সকল অশ্লীল যে কাজগুলো করতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে নিষেধ করেছেন। এখন নবীগণ এবং সাহাবা আউলিয়ে কেরামের আদর্শ এটাই ছিল যে তারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্যকে কি পরিপূর্ণতার সাথে করেছেন। এখন আমাদের আনুগত্যর সাথে আমরা কখনো আল্লাহ পাকের পান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কখনো সোসাইটির সিস্টেমকে আমরা সামনে অনেকে নিয়ে আসি, পারিপার্শ্বিকতাকে আমরা নিয়ে আসি, বা এটা পরে আগে আমার রবের হুকুম।
ইবাদতের বেলায়ও আমরা সহজতাকে বেছে নিই, মানে যে ইবাদত করতে সহজ
সহজ
সেটা তো করেই, কিন্তু কঠিন যদি একটু হয় বা কষ্ট যদি হয় তো সে কষ্টের দিকে তাকিয়ে আমরা ওই ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। যদি আমরা দেখি যেমন হজ, হজ তো ইবাদতও আছে কিন্তু কষ্টের একটি ইবাদত। এখন অনেকে বিত্তশালী সম্পদশালী হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু ওই কষ্টের দিকে তাকিয়ে যে মিনাতে এত কষ্ট তো আরাফাতে কষ্ট, আরে ভাই একটি কষ্ট কথা, এটা তো এনজয় করার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত এমন একটি ইবাদত যার মধ্যে স্বাদ রয়েছে,
আনন্দের সাথে রবের হুকুমটা পালন করা,
আনন্দের সাথে,
আনন্দের সাথে।
আচ্ছা এখানে একটি কষ্ট, সম্পদ অর্থ খরচ হচ্ছে, সাত লাখ টাকা চলে যাবে, পনেরো লাখ টাকা চলে যাবে। এখন যে রাব্বা বারাকা ওয়া তাআলা আমাকে সম্পদ দিয়েছে, যখন আমি গরিব ছিলাম তখন তো আমার উপর হজ ফরজ হয়নি, যখন আমি দরিদ্র ছিলাম আমার উপর তো কুরবানি ওয়াজিব হয়নি, যখন আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন আমি সামর্থ্যবান তখনই আমার উপর হজ ফরজ হয়েছে, তখনই আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। কিন্তু সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা হৃদয়ে এমনভাবে মানে প্রভাব বিস্তার করেছে যে আমি অর্থের দিকে তাকিয়ে সম্পদ যা আমার কাছে স্থায়ী থাকবে না, হ্যাঁ স্থায়ী হবে যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পথে সেটি আমি খরচ করব, ব্যয় করব। যেমন জি
অভিজ্ঞতা অর্জনের অন্যতম একটি বিষয় এখানে আসে। অনেক সময় আমরা পড়ি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে গবেষণা হয়, আপনি যত বেশি ট্রাভেল করবেন, যত বেশি মানুষের সাথে আপনি উঠা বসা করবেন আপনার অভিজ্ঞতা তত বৃদ্ধি পাবে। তো দেখা যায় সেই কথাগুলো বা সেই বিষয়গুলো দেখে বিভিন্ন কান্ট্রিতে সফর করে। হজ কিন্তু অভিজ্ঞতা অর্জনের অন্যতম একটি অনন্য একটি মাধ্যম, পুরো বিশ্ব থেকে মানুষ এক জায়গায় সেখানে আসছে, আপনি অভিজ্ঞতা সেখানে গিয়ে সঞ্চয় করুন না, মানুষদেরকে সালাম দেন, কলাকৌশল জানুন, কোন রাষ্ট্রে কি চলে, কোন রাষ্ট্রের মানুষের আচার ব্যবহার কি রকম
আছে, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে হুকুম করেছেন হজ করার বিষয়ে তার খলিলের মাধ্যমেই তো।
জি জি
তো আল্লাহ তাআলা নিজের ঘরে দিকে আহ্বান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে। তো তার আহ্বানে সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আপনি উপস্থিত হলেন, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, তারপরে সেখানে মানে কষ্ট আর কষ্ট আছে এর মধ্যে, এটা নয় একেবারে ইজি। তারপরেও পূর্বের যারা হজ করত আর বর্তমানে হজের মধ্যে কিন্তু অনেক রিল্যাক্স, এখন তো এসিও ফিটিং করে দেওয়া হচ্ছে মিনাতে, এসির ব্যবস্থা, কিন্তু এমনও সময় ছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মিনাতে এসি ছাড়া এবং রোদের মধ্যে তারা অবস্থান করেছে। কিন্তু আজকে এত ইজি হয়ে যাওয়ার পরেও অনেকের উৎসাহ জাগে না যে আমি আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে আমি হজে যাই। আচ্ছা, সেখানে কষ্ট হলেও আপনি কার জন্য কষ্ট করছেন? যা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যা ইসমাইল আলাইহিস সালাতু সালাম করেছেন, যা আল্লাহর প্রিয় হাবিব করেছেন, সাহাবাই কেরাম করেছেন, আলিয়া ইজাম করেছেন, আমরা তো অনেক রিল্যাক্স হিসেবে এই ইবাদত করতে পারছি এবং আমাদের জন্য এত সহজ ব্যবস্থা। মাসের পর মাস সফর করে লোকেরা হেরেম শরীফে যেত, আজকে তো আমরা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। হ্যাঁ, এরপরেও আমাদের শরীর শারীরিক অবস্থা এমন হয় যে 2 দিন ঘুমাইতেও হয়।
এখানে আসলে রিয়াজ ভাই যেটা হচ্ছে মানে একিন যে বিশ্বাসটা,
জি জি,
মানে রবের প্রতি যে মহাব্বত ভালোবাসা, যখন মানুষের আধিক্যতা লাভ করবে তখন কী কষ্ট কী সম্পদের ভালোবাসা সেটা থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, কিছু কল শামিল করবো, কল চালিয়ে দিই।
আমার নাম রাসেল, আমি একটি কথা শুনতে চাই, সেটি হলো আল্লাহ গিয়ে কান্দার মন, আল্লাহ গিয়ে বান্দ।
মাশাআল্লাহ। নেক্সট কল
মোহাম্মদ আলমী। আচ্ছা, বাংলার অনুষ্ঠান খুব ভালো লাগে, আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বরকত দান করুক, আমাদেরকে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার তৌফিক দান করুক, আমার এবং আমার পিতা মাতার মাগফিরাতের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ। জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ শেখ লাবিদ, আমি একটি মানকাবার শুনতে চাই, মানকাবারটি হলো মসজিদ আমার আত্মার।
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, যেহেতু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, এর মাধ্যমেও ইসলামী কন্টেন্ট প্রচার করা, ধর্মীয় বিষয়গুলো প্রচার প্রসারণ মাদানী চ্যানেল একটি মাধ্যম। তো আমরা চেষ্টা করব যে মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো শেয়ার করব, বিশেষ করে আমাদেরকে আমিন রেজা লিখেছেন যদি সম্ভব হয় হজের কালাম কিছু অংশ শুনিয়ে দেওয়ার জন্য। হজের সময় চলমান, আমরা ইনশাআল্লাহ করিম সংক্ষিপ্ত যারাই কালাম শুনতে চেয়েছেন 2-1টি করে পঙ্ক্তি, এর সাথে হজের যে কালাম রয়েছে এর কয়েকটি পঙ্ক্তি আমাদেরকে শুনিয়ে দেন ইনশাআল্লাহ।
বড় আশা যে মনে আমি যো হজে যাব, বড় আশা যে মনে আমি যো হজে যাব, কাঁদিব সে নির্জনে
কেন্দ্রে
মোরে ডাকো হে খোদা, মোরে ডাকো হে খোদা, আমি ইয়োকাবা দেখবো বড় আশা যে মনে, আমি যে যাব কাঁদি বসে নির্জনে, আমি যে যাব করে লাগিয়া কান্দরে মনে, করে লাগিয়া বন্দ করে লাগিয়া কান্দরে মনে, করে লাগিয়া বন্দ কেউ তো তোমার আপন হবে না, না 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 যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে আপনা সেই তো মদিনা, এই দুনিয়ার আপন জোনা আজকে আছে কাকে নাই, এই দুনিয়ার আপন জোনা আজকে আছে কাকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই এমন আপন তিনি, এমন আপন তিনি জানাই উপমা, যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে আপনা সেই তো মদিনা, যে জনে হবে আপনা সেই তো মদিনা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, হজ এবং কোরবানি বিশেষ করে একটি আমল আমরা চেষ্টা করব, বিশেষ করে যারা কোরবানি করবে তাদের জন্য বেশি জরুরি। যারা কোরবানি করবে এখন থেকে চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানির পশু কোরবানি করার আগ পর্যন্ত, কোরবানি করার পরে করা যাবে, নিজের শরীরের যেই আমরা নখ কেটে থাকি, যে বিষয়গুলো আমরা কুরুকর্ম করে থাকি, যেগুলো আমরা পরিষ্কার করে থাকি, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। তো এই কাজ থেকে আমরা নিজেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। মুফতি আহমদ ইয়ারখান নাঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারাও যদি চুল কাটা থেকে, নখ কাটা থেকে, সকল কর্ম থেকে বিরত থাকবে, তাদের অনুসরণ করে কোরবানিকে সামনে রেখে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আল্লাহ পাক তাকে কোরবানি করার মতো যে সওয়াব প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করবে। তা আমরা চেষ্টা করব যে সময়গুলোতে আমরা আমাদের যে সময় অতিবাহিত হচ্ছে আমাদের বুজুর্গানের দিন আউলিয়ায়ে কামিলিন বিশেষ করে ইবাদতের জন্য সময়কে সিলেক্ট করতেন, বেশিরভাগ তো রোজাও রাখতেন, রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। যদি সম্ভব হয় যদি নয় দিন হোক, আরাফা রোজা তো আলাদা স্পেশাল ফজিলত, ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিদিন ট্রান্সমিশন রয়েছে, আমরা কিছু না কিছু জিলহজ এবং কোরবানির ফজিলত আমরা আলোচনা করার
রাখতেন।
এবং
হাজরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার পর তারা বাজারে শুধু যেতেন তাকবীর বলার জন্য।
আচ্ছা,
তো এই মাসে তাহলিল তাকবীর আল্লাহ তাআলার হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে, এই জিকির যেন মুখে জারি থাকে, এবং যদি সম্ভব হয় নয়টি রোজা রাখা উচিত। বছরে যে পাঁচটি রোজা নিষেধ তার মধ্যে চারটি হলো জিলহজ মাসে, আর একটি হচ্ছে ঈদ উল ফিতরের দিন। এবং এই জিলহজ মাসে যে চারটি দিন হলো 10, 11, 12, 13 আয়ামে নাহার যাকে বলা হয়, এবং একটি হচ্ছে আয়ামে তশরিকে। তো এই চারটি এবং ঈদ উল ফিতরের একটি, পাঁচটি এই পাঁচটা দিন এটি হচ্ছে রোজা রাখা হারাম।
এটার সাথে একটু রিয়াজ ভাইকে বলবো যে একটু বিষয় যদি অ্যাড করে দেওয়া হয়, যেহেতু হারাম মাস চাঁদ অতীত হয়েছে, যদি জিলকত থেকে শুরু হয়েছে যে চারটি মাসের যে একটা স্পেশাল কর্তব্য এটাকে সম্মান করার ব্যাপারে যদি কিছু।
জি, তিনটি তো একসাথেই রয়েছে।
জি,
সেটি হচ্ছে আপনার
জিলকত,
জিলহজ, মহরম, এবং একটি হচ্ছে পৃথক রজব মাস।
জি,
এই চার এমনি তো সব মাসই সম্মানিত, তবে চারটি মাসকে বিশেষভাবে, যেহেতু এই সকল মাসে আপনার যুদ্ধ বিরহ এগুলা থেকে মুসলমানরা বিরত থাকতো প্রায়, এবং এই মাসকে অতি সম্মানিত বলা হয়েছে যাতে করে বান্দা নিজেকে আল্লাহ তাআলা নাফরমানি থেকে বিশেষভাবে যেন বিরত রাখে, এই জন্য হারাম বলা হয়েছে। তো এই মাসকে যত আমরা সম্মান করবো তত ইনশাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দান করবেন। এবং বলা হয় যে আরাফার যে রাত, যে আরাফার রাত, এই রাতে কেউ যদি ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো আরাফার রাতে ইবাদত করা, আরাফার দিনে রোজা রাখা, এটি হচ্ছে হাজার দিনের রোজা চেয়ে উত্তম বলা হয়েছে আরাফার দিনের রোজা। তো যেহেতু ইবাদতের মাস আমরা পেয়েছি, আমরা অনেকে আকাঙ্ক্ষা ছিল আমরা যেন হজে যাই, হজ করি, আরাফাতে যাই, উকুফে আরাফাত করি, উকুফে মুজদালিফা, উকুফে মিনা যেন নসিব হয়। আমরা কোনো কারণে যেতে পারি না, যখন ডাক পড়বে ইনশাল্লাহ আমরা যাব। তবে যেভাবে হাজিরা সেখানে ইবাদতে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছে, আমি এখানেও তো করতে পারি না।
হ্যাঁ,
প্র্যাকটিক্যাল যতটুকু আমার সময় আছে, হালাল রোজি উপার্জন করতে হবে, সন্তান সন্ততি যারাই আছে দেখাশোনা করতেই হবে, কিন্তু ইবাদতের মাত্রা যেন বাড়িয়ে দিই। পাঁচ ওয়াক্তের নামাজ তো পড়ছি, কিন্তু নফল ইবাদতের মাত্রা যেন বাড়িয়ে দিই, নফল ইবাদত করি, রাতে তাহাজ্জুদের জন্য উঠে যাই, তাহাজ্জুদ আদায় করি, কোরআনুল করিমের অধিক তিলাওয়াত করি, তাসবিহ তাহলিল দুরুদে পাক পড়তে থাকি, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা বরকত দান করবেন, আমাদেরকে মাগফিরাত দান করবেন। তো ইব্রাহিম আলা নবীগিনা আলাইহিস সালাতু সালামের যে বিষয়টি এখানে আলোচ্য বিষয় আজকে, যে ওনার যে আনুগত্য এবং আমাদের বাস্তব জীবনে সেটি বাস্তবতা কিভাবে, তো কিছু কাজ ইব্রাহিম আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াসালাম করেছেন যা শরিয়তে মুহাম্মাদিতেও সেই কাজটি রাখা হয়েছে, সেটি বাদ দেওয়া হয়নি। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিল্লাতে ইব্রাহিমিতে ছিলেন, এবং ইব্রাহিম আলা নবীগিনা আলাইহিস সালাতু সালাম এর অন্যতম যে একটি আল্লাহ তাআলার হুকুমে কুরবানির বিষয়ে হয়তো বা আগামীকালকে এই বিষয়ে আলোচনা হবে, তো সেটি আমরাও আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করা, কিছু আমল এমন আছে যা ইব্রাহিম আলা নবীগিনা আলাইহিস সালাতু সালাম এর মাধ্যমে কিছু কাজের সূচনা হয়েছে, এবং সেই কাজটি শরিয়তে মুহাম্মাদিতেও রাখা হয়েছে, সূচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে। যেমন বলা হয় যে কালো চুল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পূর্বে কারো সাদা হয়নি, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম থেকে সাদা চুলের সূচনা। আচ্ছা, সেই সাদা চুলে মেহেদি ব্যবহার করা,
হ্যাঁ,
মেহেদি ব্যবহার করা এটি কি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত, এবং যে রং নিষেধ রয়েছে যেমন কালো, গাঢ় কালো নিষেধ রয়েছে, এর ছাড়া অন্যান্য যে রং, এক প্রকারের গাছ, যে গাছের রং দিয়ে চুলকে তিনি রং করতেন। আচ্ছা, এখানে ইব্রাহিম আলা নবীগিনা আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আরও যে বিষয়টি সূচনা হয়েছে, সর্বপ্রথম তিনি সেলাই করা পায়জামা পরিধান করেছিলেন। আচ্ছা, সর্বপ্রথম তিনি মিম্বারে দাঁড়িয়ে খুতবা প্রদান করেছিলেন, যে আজকে মিম্বার মেহরাবে
দাঁড়িয়ে
আমাদের খতিবরা দাঁড়িয়ে করেন, এবং এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন, সুন্নতে মুস্তাফাও হলো। সর্বপ্রথম তিনি আল্লাহর পথে জিহাদ করেছিলেন, তারপরে সর্বপ্রথম তিনি বিশেষ যত্ন সহকারে মেহমানদারির প্রচলন শুরু করেছিলেন। আচ্ছা, এখানে মুফতি আহমদী আরখান নাইমি রহমতুল্লাহ তাআলা লিখেছেন, সূচনা তো মেহমানদারি হয়ে গিয়েছিল, কিন্তু মেহমানের প্রতি যে যত্ন একটি, তার মনতুষ্টির প্রতি খেয়াল রাখা, বিশেষ আয়োজন করা, মেহমানকে প্রাধান্য দেয়া, রিসপেক্ট দেয়া, এটি সূচনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে হয়েছে। আরেকটি, সেটি হচ্ছে সর্বপ্রথম তিনি সরিদ খাবার প্রস্তুত করেছিলেন। সরিদ কোন খাবারকে বলা হয়? যে রুটিকে ঝোলের মধ্যে ভিজিয়ে, এটি খাওয়া সুন্নতেও রয়েছে, নবী পাকও অনেক স্বাদ নিয়ে এটি খেতেন। তো এটি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে সূচনা হয়েছে। আরেকটি হচ্ছে যে তিনি সর্বপ্রথম মানুষের সাক্ষাতের সময় কোলাকুলি অর্থাৎ মা নাকা যাকে বলা হয় তিনি শুরু করেছেন। তো আমরা যে ঈদে কোলাকুলি করি, অনেকে বলে এটা কিতাবে নেই, তো এটাতে নেই, সেটাতে নেই, তো এটি হচ্ছে অজ্ঞতা, অর্থাৎ আমার স্টাডি কতটুকু এটি আমার কথা দ্বারাই প্রমাণ হয়ে যায়। তো স্টাডির কোনো শেষ নেই, করতে থাকা। বলা হয়, উলামায়ে কেরাম বলেন যে জ্ঞানের একটি কিনারা আছে, কিন্তু কিনারা আমাদের জানা নেই,
জানা নেই
আছে কিন্তু জানা নেই। তো যখন জানা নেই তো জ্ঞান অর্জন করতে থাকা উচিত,
আমরা জ্ঞান অর্জন করতে থাকবো। সময় আমাদের শেষের দিকে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা হয়, প্রতি বছর আমরা ট্রান্সমিশন একটা বিষয় খেয়াল রেখে একটা প্রশ্ন আমাদের আসে, আসার কথা ছিল না, হয়তো অনেক সময় কিছু সত্যকে অসত্য হিসাবে যখন প্রকাশ করা হয় তখন প্রশ্ন চলে আসে। যদিও কোরআন করিমের মধ্যে প্রশ্ন যেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সম্পর্কে, মায়েদাল আল্লাহ পাক হেফাজত করুক, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আজর যাকে বলা হয়েছে, যিনি মূর্তি পূজা করেছেন, মূর্তি বেচা বিক্রি করেছেন, তিনি চাচা ছিলেন। যদিও কোরআন করিমের মধ্যে আজর শব্দটা বাবা হিসাবে কি উল্লেখ করা হয়েছে, কিন্তু তারুখ যেটা সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে, কেন কোরআন করিম তো বোঝার জন্য তো তাফসীর করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে যে তিনি দীন ই ইলাহি আল্লাহ পাকের একাত্মবাদ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্রদ্ধেয় সম্মানিত পিতা যিনি ছিলেন, তিনি কখনো কখনো উপাসনা করেন না, এটার সাথে কোনো সম্পর্ক ছিল না। সমস্ত তাফসীর গ্রন্থের মধ্যে এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমস্ত উলামায়ে কিরাম এর উপর একমত। আল্লাহ পাক আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের ট্রান্সমিশন হজ এবং কোরবানির ট্রান্সমিশন ইনশাআল্লাহ প্রতিদিন চলমান থাকবে। প্রতিদিনই আমাদের হজ এবং কোরবানি রিলেটেড যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, ইলমি দিন অর্জন করা প্রয়োজন, এই প্রোগ্রামের মাধ্যমে মোবাইল লীগে দাওয়াত ইসলামী আলোচনার মাধ্যমে আমরা জানবো, শিখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক ইনশাআল্লাহুল করিম। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك لبيك